দিস ইজ কলকাতা টিভিজ পডকাস্ট নিউজ, আপনারা শুনছেন পডকাস্ট।
আচ্ছা, যে প্যারিস থেকে ডিরেক্ট যাবেন না রোহিত শর্মা এবং লন্ডন থেকে বিরাট কোহলি, মানে ওয়েস্ট ইন্ডিজ দল অলরেডি মানে বলা যেতে পারে কার্যত ছিটকে গেছে ওয়ার্ল্ড কাপের দৌড় থেকে, সেখানে একটা ড্রেস রিহার্সাল
মানে যেমন টিমের সঙ্গে খেলতে যাচ্ছে তেমনই টিমের কম্বিনেশন, এই উঠছে ওখান থেকে জুতো এক জায়গা থেকে, কোট এক জায়গা থেকে, চিরুনি এক জায়গা থেকে, এরকম। আমি জানতে আগ্রহী যে এই খেলাটা যদি অস্ট্রেলিয়ার সঙ্গে হতো সিরিজটা, তাহলে কি ভারতীয়রা সাহস করতেন এই প্যারিস থেকেও? এটা কি মানে একটা ট্রেন যাচ্ছে যে আমি এখান থেকে উঠলাম, আমি বনগাঁ থেকে, আমি পুরুলিয়া থেকে, ব্যাপারটা কি? জানেন এরকম ভাবে ডিসজয়েন্টেড ভাবে ইন্ডিয়ান টিম যেতে কখনো দেখিনি।
স্টেডিয়াম বুলেটিনে সকলকে স্বাগত, আমি জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আর বিশ্বকাপের কাউন্টডাউন তো অলরেডি শুরু হয়ে গিয়েছে চার দিন আগে থেকেই, আর 96 দিন বাকি বিশ্বকাপের। প্রতিদিন কাউন্টডাউন আমরা দিতে থাকব এবং তারই মাঝে আরো একটি খবর, সেটা হচ্ছে যে মোহালিকে নিয়ে সরগরম এই মুহূর্তে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন, এবং অলরেডি পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমিত সিং কিন্তু বিসিসিআই কে চিঠি লিখেছেন। তিনি পরিষ্কার জানাচ্ছেন যে কেন বাদ মোহালি, যেখানে সব রকম ব্যবস্থা রয়েছে, যা যা বলা হয়েছিল আইসিসির তরফ থেকে সবকিছু মোহালিতে থাকার সত্ত্বেও কেন বঞ্চিত করা হলো মোহালিকে, এই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত।
জয়, প্রথমেই বলি যে 96 দিন কিরকম মনে হলো যেন 96 ঘন্টা বাকি আছে, পুরো একটা দামামা বেজে গেছে বিশ্বকাপের। এবং আমি অনেককেই বলতে শুনছি যে এবার পুজোয় কি প্ল্যানিং করব, কলকাতাতে অনেকেই বলছেন যে সন্ধ্যেবেলা প্যান্ডেলে বেরোবো, সেদিন আবার ইন্ডিয়ার ম্যাচ আছে, অনেকেই দ্বিধাগ্রস্ত যে কোনটা ধরবেন কোনটা ছাড়বেন। এবং আমি এখনই বলে দিতে পারি বাজি রেখে যে বিভিন্ন কলকাতার যে বড় বড় প্যান্ডেল, তুমি দেখবে কোথাও না কোথাও ওই টেলিভিশনের ব্যবস্থা থাকবেই, আরো বেশি করে প্যান্ডেলে টেনে আনতে। টেলিভিশনটাও একটা এবার একটা নতুন আইটেম হবে বিভিন্ন যে অঙ্গসজ্জা হয় তার সঙ্গে। আর মোহালির দাবি খুবই যুক্তিযুক্ত, মোহালি একটা ভারতবর্ষের একটা এত বড় একটা ক্রিকেট স্টেডিয়াম, যখন চণ্ডীগড়ে সেক্টর 16 থেকে কপিল দেবের পাড়া থেকে যখন ওটা নিয়ে আসা হয়েছিল, তখন সবারই আমাদেরও খুব আশঙ্কা ছিল যে কিরকম হবে, কারণ অনেকটা বেশি মোহালিতে ট্রাভেল করে যেতে হয় চণ্ডীগড় থেকে। তখন মোহালি আজকের মতো ডেভেলপড হয়নি, সেই সময় 25-30 মিনিট চণ্ডীগড় থেকে যেতে লাগত, নেমে হাঁটতে হতো। তো আমরা সবাই বলতাম যে এরকম একটা কেন্দ্রে কেন কেন এলো চণ্ডীগড় ছেড়ে। কিন্তু মোহালি অত বড় বড় ম্যাচ করেছে মোহালিতে, আজকে তুমি ধরো যে 87 তো আমি বাদ দিচ্ছি, 96 ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ম্যাচ মোহালিতে, সবচেয়ে বড় ম্যাচ 2011 বিশ্বকাপে, সবচেয়ে বড় ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান, যে ম্যাচে 5 জন রাষ্ট্রপ্রধান সম্ভবত হাজির ছিলেন এবং সবাই এত টেনশনে ছিল, ইন্ডিয়ান টিম টেনশনে খেতে পারেনি, খাবার অনেক অর্ধেক খাবার এসে পৌঁছয়নি কারণ এত সিকিউরিটি ছিল। আমার মনে আছে যে ওই ম্যাচটা কভার করার জন্য আমি সকাল 7:30 হোটেল থেকে বেরিয়েছিলাম, কারণ খেলা শুরু হতো 2:30, কিন্তু এত সিকিউরিটি ছিল। সেই মোহালিতে ভারতবর্ষের তাবড়তাবড় সাংবাদিক যারা ক্রিকেট কভার করেন না, তারা সবাই দৌড়ে এসেছিলেন ভারত পাকিস্তান সেই ম্যাচ দেখতে। তেন্ডুলকর 4টে ক্যাচ দিয়ে 90 ওপর রান করেছিলেন, তেন্ডুলকরের এত ছন্ন ছাড়া ইনিংস প্রায় আমি দেখিনি, কেউই দেখেননি, কারণ এত প্রেশার ছিল যে ইমরান খান ম্যাচের পরে বলেছিলেন যে বীরেন্দ্র সেহবাগ ছাড়া দুটো টিমের 22 জনের মধ্যে 21 জন ওই প্রেশার সামলাতে পারেনি, ইনক্লুডিং মহেন্দ্র সিং ধোনি। সেই মোহালি যার এতটা ঐতিহ্য, আইএস বিন্দ্রা যে স্টেডিয়ামটাকে নিজের কি বলবো মানে নিজের বাড়ির ড্রয়িং রুমের মতো করে যত্ন নিয়ে বানিয়েছেন, সেই স্টেডিয়াম একটাও ম্যাচ পেল না, এটা খুব দুর্ভাগ্যের। এবং এটা ভারতেই হয়, তুমি যে কোনো তুমি যদি অস্ট্রেলিয়ায় যাও, ইংল্যান্ডে যাও, সবসময় তাদের যে বড় বড় অনুষ্ঠান কেন্দ্র, মানে ধরা যাক মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেড, এগুলো চেঞ্জ হয় না কখনো। এরকম নয় যে একটা ছোট শহরে একটা হোবার্টে বড় ম্যাচ দিয়ে দেওয়া হলো, সাধারণভাবে বড় কুলোর মধ্যেই থাকে বড় বৃহত্তম খেলাগুলো। তুমি যদি ইংল্যান্ডে যাও, ইংল্যান্ডে প্রথমে লর্ডস, ওভাল, বার্মিংহাম, এজবাস্টন, বড় বড়। একমাত্র ভারতবর্ষেই এটা হয় যে যখন যে দল রাজনীতির পাওয়ারে কেন্দ্রে, তাদের কোন কাদের পছন্দ হচ্ছে বা ভোট কর্তারা যারা আছেন শীর্ষে, তাদের সঙ্গে কার ভালো সম্পর্ক, সে অনুযায়ী দেওয়া হচ্ছে। নইলে নাগপুরে এত ভালো ফেসিলিটিস রয়েছে, নাগপুর ম্যাচ পাচ্ছে না। মোহালি, মোহালিতে একটা ঐতিহ্য আছে, এবং তুমি যখন একটা ম্যাচ দেবে, তুমি তো শুধু সেই সেন্টারটা না, তার একটা ট্র্যাডিশন সেটাও তো মনে রাখবে। আমি দেখি যে মোহালিতে এসে পাকিস্তান টিম খুব স্বচ্ছন্দে থাকত, কারণ জাস্ট পেরোলেই বর্ডার, এবং মোহালি যখন পাকিস্তান এসছে মাঝখানে তখন খুবই সমাদরে বরণ করা হয়েছে। অ্যাকচুয়ালি একটা সময় পাঞ্জাব টিমকে কোচিং করতে ইন্তিখাব আলম যিনি দীর্ঘদিন পাকিস্তানের কোচ ছিলেন, মোহালি এমন একটা জায়গা আমার মনে হয় পাকিস্তানের ম্যাচ ইজিলি দেওয়া যেত একটা ম্যাচ, এবার সেটা খুবই অন্যায়। এবার আমার ধারণা যে পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী যাই চিঠি লিখুন, যেহেতু আইসিসির অ্যাপ্রুভেল হয়ে গেছে এরা পাঠিয়ে, এটা অনেক আগেই পাঞ্জাব গভর্নমেন্টের সক্রিয় হওয়া উচিত ছিল, এখন বড্ড দেরি হয়ে গেছে বলে আমার মনে হয়। এবং যদি এরপরেও মোহালি যদি ম্যাচ পায়, যদি চেঞ্জ করে, আমি খুব আশ্চর্য আমার ধারণা পাবে না,
একেবারে এইদিকে চোখ থাকবে। তবে 96 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল যেটা রিচি রিচার্ডসনের শেষ একদিনের ম্যাচ, শেন ওয়ার্নের দুরন্ত বোলিং, এবং একই সঙ্গে যেটা গৌতম দা বললেন 2011 সেমিফাইনাল ম্যাচ মোহালিতে হয়েছিল, সেই মোহালি কিন্তু বঞ্চিত। যদিও চেষ্টা করা হচ্ছে অবশ্যই পাঞ্জাবের তরফ থেকে, পাঞ্জাব অলরেডি সরকার হস্তক্ষেপ করেছেন, একই সঙ্গে ক্রীড়ামন্ত্রী চিঠি দিয়েছেন বিসিসিআইকে, তবে কি হয় সেটা বলা মুশকিল, কারণ অলরেডি কিন্তু শেডিউল অ্যানাউন্স হয়ে গিয়েছে, এদিকে নজর থাকবে অবশ্যই। তবে আরও একটা বিষয়, সেটা হচ্ছে এটা একটু ডিবেটের বিষয়, কালকের আমাদের যে এপিসোড হয়েছে সেখানে গৌতমদা বলেছেন যে সাকিব আল হাসানদের জন্য কি স্টেডিয়াম ভরবে, অলরেডি একজন দর্শক স্টেডিয়াম বুলেটিনের দর্শক এবং ওপার বাংলার দর্শক, তিনি বলেছেন যে
দর্শক না বিশিষ্ট সাংবাদিক,
অবশ্যই বিশিষ্ট সাংবাদিক এবং অবশ্যই স্টেডিয়াম বুলেটিন দেখছেন তিনি, সেজন্য অবশ্যই ধন্যবাদ তাকে। তিনি বলছেন অবশ্যই স্টেডিয়াম ভরে যাবে, বাংলাদেশ পাকিস্তান ম্যাচেও একদম ফুল হবে, প্যাকড হাউস থাকবে।
না সেটা একটা বলেছেন বাংলাদেশ সমর্থকরা ভরিয়ে দেবেন, এবং আরেকটা বক্তব্য আছে যে বাংলাদেশে কিছু এসে যায় না, ভারত কি ভাবলো না ভাবলো, এটা খুব দুঃখজনক। মেহেদী হাসান ওখানকার একজন নামী সাংবাদিক, আমি তাকে ভাবিনি তিনি সাধারণ অনেকের মতো এরকম আলোড়িত হয়ে অন্যায় স্টেটমেন্ট করবেন। আমাদের বক্তব্যে কোন সাকিবুল হাসানকে ছোট করার কোন ব্যাপার ছিল, সাকিবুল হাসান কেকেআর এত বছর খেলেন, আমাদের খুবই আদৃত মানুষ। বাট আনফর্চুনেটলি বাংলাদেশের একটা অংশে, এপার বাংলা যতটা আকুলভাবে একেবারে কি বলবো, একেবারে প্রতিবেশী শুধু নয় নিজের মানুষ হিসেবে এগিয়ে যান, বাংলাদেশিরা দাওয়াতে যতটা আগ্রহী, কোথাও একটা কোন অংশে আমি দেখেছি যে তারা আপনার সামহাও এপার বাংলাকে ভারত বলে মনে করেন, এবং তখন একটা সমস্যা হয়ে যায় সাংবাদিকদের মধ্যে, হয় না সাংবাদিকদের, আমি দেখেছি খুবই বন্ধুত্বপূর্ণ বাংলাদেশের সাংবাদিকরা। তাই মেহেদী হাসানের পোস্টে আমি খুব অবাক হয়েছি, সাধারণভাবে তারা খুবই বন্ধুত্বপূর্ণ, কিন্তু এই একটা অংশ একটা ভারত নিয়ে তীব্র খচখচানি তাদের মধ্যে কাজ করে, এবং তারা এপার বাংলাকে ভারত হিসেবে দেখতে চান। অথচ তুমি যদি এপার বাংলায় দেখো, যখনই ভারতীয় কোনো আর্টিস্ট, বাংলাদেশি কোনো আর্টিস্ট এখানে এসছে, ভারত কিন্তু তাকে বরণ করে নিয়েছে, এপার মানে কলকাতা তো তাকে বরণ করে নিয়েছি। আমি কটা উদাহরণ দেব, রেজবানা বন্যা চৌধুরী, লিলি ইসলাম, যত শিল্পী এসছেন, আদিতি মহাসিন, এই সেদিনও কিছুদিন আগে কলকাতায় গান গাইলেন আদিতি মহাসিন ক্যালকাটা রোয়িং ক্লাবের, সব দর্শকরা দাঁড়িয়ে উঠে তাকে সংবর্ধনা জানালো। জায়া আহসান অর্ধাঙ্গিনী ছবি কলকাতায় রমরম করে চলছে, চঞ্চল চৌধুরী কলকাতা বাংলাদেশের বিশিষ্ট শিল্পী, কলকাতা ভীষণ ভালোবাসে, এবং কলকাতা আমি বলবো যে দুহাত মানে একেবারে জড়ো করে বাংলাদেশিরা যখনই তাদের মধ্যে কোনো ট্যালেন্ট দেখেছেন একটা, তারা এখানে গাইতেছেন সবসময়। বাংলাদেশের অনেক সিঙ্গার আছেন যারা এখানে ভীষণ পপুলার, বাংলাদেশের অনেক নাটক আছে যেটা এখানে খুব পপুলার। তো বাংলাদেশ ক্রিকেট টিম যদি এখানে ভালো খেলে, আমার মনে হয় প্রচুর মানুষ খুব খুশি হবেন। আমার ব্যক্তিগতভাবে আমার বাবা মা দুজনই ওই বঙ্গের, বাংলার খুবই খুশি, মানে তারা বেঁচে থাকলে খুব খুশি হতেন, এরকম প্রচুর মানুষ তারা খুব খুশি হতেন। কিন্তু এই যে সবসময় একটা ধারণা যে ভারত বোধহয় বাংলাদেশকে ছোট করে দেখছে, আমার মনে হয় এটা ভুল। খেলার মাঠে যদি বাংলাদেশ ভালো খেলে সবাই খুশি হবে। আর 2016 একটা ইডেন গার্ডেন্স ম্যাচ নিয়ে বাংলাদেশিদের খুব উষ্মা, যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ওই ম্যাচটাতে পাকিস্তানের দর্শকে ইডেন গার্ডেন্সের একটা গ্যালারি ভরে গেছে, সেটা আমাদেরও অনেকের খুব অবাক লেগেছিল যে কি করে পাকিস্তানি সমর্থক এত এলেন। কিন্তু একটা ম্যাচ দিয়ে, আজকে ধরো পিং বল টেস্ট ম্যাচ যখন হলো, প্রচুর মানুষ চেয়েছিলেন বাংলাদেশ ভালো খেলুক। এবার বাংলাদেশ যদি তিন দিনে হেরে যায়, বাংলাদেশ যদি T20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে লড়াই দিতে না পারে, তার দোষ তো ভারতের নয় বা এপার বাংলার নয়। তো আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট টিম যত ভালো খেলবে কনসিস্টেন্টলি বিশ্বকাপের দরবারে, তত বেশি বাংলাদেশিদের খচখচানিটা কাটবে। আজকে বাংলাদেশ যখন ভারতকে 2007 হারিয়েছিল, ট্রিনিডাডে, তখন তো ভারতের কাগজে বড় করে লিখেছিল যে একজন বাঙালির লড়াই বৃথা গেল এগারো জন বাঙালির বীর দর্পে। আমি জানি না এটা কেন বারবার করে হয় যে সামান্য একটা কথা থেকে দুম করে গায়ে লেগে যায়। আমার মনে হয় এই গায়ে উত্তর দেওয়ার সেরা জায়গাটা কোন সোশ্যাল মিডিয়া না, উত্তর দেওয়ার সেরা জায়গাটা ক্রিকেট মাঠ, সেখানেই খেলে জবাব দিতে হবে
একেবারে। এবং যেটা বলছিলাম যে 96 দিন বাকি এবং 96 দিন পর আবারও বাংলাদেশ নামবে মাঠে, আশা করব উত্তরটা সেখানে।
এবং শুধু তাই নয়, আমি তোমায় বলছি এই যে ওয়ানডে ম্যাচ, যেহেতু লোকে এত বছর দেখছে না, ওয়ানডে ম্যাচ দেখার কালচারটা চলে গেছে। ইন্ডিয়ানসের লাস্ট যে দুটো ওয়ানডে ম্যাচ হয়েছে, ভারতের ম্যাচেও গ্যালারি পুরো ভর্তি হয়নি। এই ওয়ানডে ম্যাচ অক্টোবর মাসে যদি গরম থাকে তাহলে সেই মনে করা যাক এক্ষুনি ম্যাচ হচ্ছে, আমি বলতে পারি গ্যালারি অনেকটা ফাঁকা থাকবে ইন্ডিয়ার বড় ম্যাচ ছাড়া। সেটা কিন্তু ইংল্যান্ডের জন্য প্রযোজ্য, অস্ট্রেলিয়ার জন্য প্রযোজ্য, বাংলাদেশের জন্য প্রযোজ্য। হয়তো বেন স্টোকসকে দেখতেও গ্যালারি ফুল হবে না, সাকিবুল হাসান বাদ দিচ্ছি আমি, যদি এইটা এত বেশি মানে এটা ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো মানেই হয় না, আমি এটুকু বলতে পারি
একেবারে। কিছু জিনিস ব্যক্তিগতভাবে না,
তবে এটা থেকে তো বোঝা যাচ্ছে যে বিশ্বকাপের বাজারটা আরো জোরদার হচ্ছে
একদম, মানে দামামা বেড়ে গেছে একদম, মানে সবাই কিন্তু সেই কাউন্টডাউন শুরু করে দিয়েছে। আর বাংলাদেশ ভালো খেলুক এইটুকু চাইবো অবশ্যই, তবে কোনো কিছু ব্যক্তিগতভাবে নেবেন না। পরের প্রসঙ্গে আসবো, পরের প্রসঙ্গটা অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকে ঘিরে। ওয়েস্ট ইন্ডিজ যে রওনা হয়ে গিয়েছে অলরেডি ইন্ডিয়ান টিম, তবে তারা ভাগে ভাগে যাচ্ছেন। আজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজারা অলরেডি রওনা হয়ে গেছেন, শোনা যাচ্ছে যে প্যারিস থেকে ডিরেক্ট যাবেন রোহিত শর্মা এবং লন্ডন থেকে বিরাট কোহলি। মানে ওয়েস্ট ইন্ডিজ দল চিনি, মানে যে দল অলরেডি মানে বলা যেতে পারে কার্যত ছিটকে গেছে ওয়ার্ল্ড কাপের দৌড় থেকে, সেখানে একটা গোষ্ঠী আসছে
মানে যেমন টিমের সঙ্গে খেলতে যাচ্ছে তেমনই টিমের কম্বিনেশন, এই উঠছে ওখান থেকে, জুতো এক জায়গা থেকে, কোট এক জায়গা থেকে, চিরুনি এক জায়গা থেকে, এরকম। আমি জানতে আগ্রহী যে এই খেলাটা যদি অস্ট্রেলিয়ার সঙ্গে হতো সিরিজটা, তাহলে কি ভারতীয়রা সাহস করতেন এই প্যারিস থেকেও? এটা কি মানে একটা ট্রেন যাচ্ছে যে আমি এখান থেকে উঠলাম, আমি বনগাঁ থেকে, আমি পুরুলিয়া, ব্যাপারটা কি? জানি না, এরকম ভাবে ডিসজয়েন্টেড ভাবে ইন্ডিয়ান টিম যেতে কখনো দেখিনি, বাট এটা তখনই সম্ভব জানে যে ওয়েস্ট ইন্ডিজে যাব, জিতব। সো এটা প্র্যাকটিক্যালি হয়তো ছুটি কাটানো এভাবেই ভাবছেন, কিন্তু কেউ জানে না যে ওয়েস্ট ইন্ডিজ যদি বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারপরে একটা ব্যাকল্যাশ হবে কিনা। হয়তো ওয়েস্ট ইন্ডিজ টিম এত সমালোচনা হলো, ওয়েস্ট ইন্ডিজ টিম মাঠেই জবাব দেবে ঠিক করলো এবং একটা দুর্ধর্ষ পারফরমেন্স করলো, তো কে বলতে পারে? আমরা সেটার দিকে তাকিয়ে থাকবো,
একদমই সেটার দিকে তাকিয়ে থাকবো। ক্রেগ ব্রাথওয়েট অবশ্যই, যারা ইডেন গার্ডেন্সে সেদিন খেলা দেখেছিলেন, এই নামটা অবশ্যই তারা পরিচিত নামটার সঙ্গে, একদম নাম তো শোনাই হোক, রিমেম্বার দ্য নেম ক্রেগ ব্রাথওয়েট, তিনি কিন্তু ক্যাপ্টেন্সি করবেন ওয়েস্ট ইন্ডিজের। আর ওয়েস্ট ইন্ডিজ বনাম ইন্ডিয়া ফার্স্ট টেস্ট ম্যাচ 12 জুলাই থেকে যেখানে হবে সেখানে কুইন্স পার্ক ওভাল, সেখানে 100তম টেস্ট ম্যাচ হতে চলেছে, তাই সাজো সাজো রাও অবশ্যই কুইন্স পার্ক ওভালে। তবে একই সঙ্গে একটু মন খারাপ অনেকে যে ওয়েস্ট ইন্ডিজ যদি এখান থেকে ছিটকে যায় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন থেকে, সেদিকেও অবশ্যই নজর।
আমি ইন্টারেস্টেড, 24 জুলাই টেস্ট সিরিজ শেষ হয়ে যাচ্ছে, সেকেন্ড টেস্ট ম্যাচ, আমি উৎসাহিত তারপরে হার্দিক পান্ডিয়াকে দেখি, হার্দিক পান্ডিয়া কিরকম ফর্মে থাকেন, তিনি নেতৃত্ব দেবেন ভারতকে। এবার যদি দেখা যায় যে কপিল দেব যা বলছেন যখনই হার্দিককে ভারতের দরকার হয় তখনই ওর চোট লেগে যায়, এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু হার্দিক পান্ডিয়াকে লাগবে, খুব ইম্পর্টেন্ট প্লেয়ার হতে পারেন হার্দিক পান্ডিয়া। যদি হার্দিক পান্ডিয়াও ফিট না থাকেন, আমার মনে হয় ভারতীয় সমর্থকরা যারা ফাইনালের মোটা টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়ে টিকিট কাটছেন, তারা একটু ভেবে দেখতে পারেন যে তারা কি শুধুই ফাইনাল দেখলে ঠিক আছে, ভারতকে দেখা যাবে কিনা। যদি এরম এইরম চলতে থাকে লাগাতার চোট আঘাত, বুমরার কি হবে কেউ জানে না, হার্দিকের ফিট থাকবেন কিনা কেউ জানে না, কে রাহুলের কি হবে কেউ জানে না, শ্রেয়স আইয়ারের কি হবে কেউ জানে না, তখন ফাইনালের টিকিটটা একদম বেশি দামের টিকিট একটু পরে থাকবে,
একদম একটু দেখে নেওয়া দরকার তার আগে যে কারা কারা খেলছেন, অ্যাটলিস্ট জসপ্রীত বুমরা খেলছেন কিনা, সবটাই ধোয়াশা এখনো। যাই হোক, এরই মাসে আরো একটা খবর যেটা আসছে সেটা জানিয়ে দিচ্ছি যে পাকিস্তানের প্রতিনিধি দল জুলাইয়ের এন্ডে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে আসবে, সব পর্যবেক্ষণ করছে যে প্রত্যেকটা কেন্দ্রে যাবে এবং তারা একটা রিপোর্ট পেশ করে বিসিসিআই এবং আইসিসিকে দেবে। তবে এখানে অনেকের প্রশ্ন যে এরপর কি আবার কিছু চেঞ্জেস হবে নাকি ভেন্যু নিয়ে? পাকিস্তান তো মানেই নাটক, মানে কিছু তো নাটক তো করবেই,
মানে পাকিস্তান প্রতিবার, এটা একটা প্রোটোকল আছে, যখন ইন্ডিয়ান টিম পাকিস্তানে খেলতে যায় ইন্ডিয়াও প্রতিনিধি দল পাঠায়। এবার এই প্রতিনিধি দল এসে বড় জোর বলতে পারে যে এদিক দিয়ে কোথা দিয়ে মাঠে গন্ডগোলের টিম কোথা দিয়ে বেরোবে কি হবে, এগুলো দেখতে পারে, অবশ্যই সেগুলো দেখা উচিত, একটা রেকর্ড করে যাবে। কিন্তু পাকিস্তান ভারত সম্পর্ক ঘূর্ণাবর্ত যদি অন্যদিকে ঘুরে যায়, তখন কিন্তু পাকিস্তান প্রতিনিধি দল গিয়ে ফিট রিপোর্ট দিলেও কিছু হবে না, আর পাকিস্তানি প্রতিনিধি দল এই জায়গা চেঞ্জ করুন করলে সরকার যদি উইলিং থাকে তাহলে খেলা হবে। তো প্রতিনিধি দলটা নিশ্চয়ই খুব জরুরি, তাদের একই করে তাদের অনেক পর্যবেক্ষণ বলে যায়, কিন্তু ইভেনচুয়ালি পাকিস্তান ভারতবর্ষে আসবে কি আসবে না সেটা নির্ভর করবে দুদেশের ঠিক সেই সময়কার রাজনৈতিক সমীকরণের উপর। এখন যেহেতু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে, আহমেদাবাদ পাকিস্তান ম্যাচ পেয়েছে, ফাইনাল পেয়েছে, তো ভারতের জয় শাহ হচ্ছেন টুর্নামেন্টের অর্গানাইজার, যিনি অমিত শাহর ছেলে, কাজেই মনে হয় না ভারত সরকারের দিক থেকেও কোনো সমস্যা থাকবে বলে, কারণ ভারত সরকারও চাইবে টুর্নামেন্টটা ভালো করে হোক, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সারা পৃথিবীর মানুষ আসুন, সেক্ষেত্রে হয়তো সেরকম কিছু হবে না। প্রতিনিধি দলটা আবার বলছি মানে এর মধ্যে বিশাল কোনো ব্যাপার নেই, এটা আসারই কথা, মানে তুমি পাকিস্তান হলে তুমিও পাঠাবে, আমি পাকিস্তান হলে আমিও পাঠাবো, প্রতিনিধি দল তো একটা পাঠাবোই, তারা গিয়ে দেখবেন, সরেজমিন রিপোর্ট দেবেন, কিছু হয়তো চেঞ্জ সাজেস্ট করবেন। সত্যি তো ইমরানজ আজকে যদি কোনো গন্ডগোলের টিম কোথা থেকে বেরোবে, নিশ্চয়ই সিএবির কোনো প্ল্যান আছে, সেটা তারা হয়তো সামনে এসে জানবেন। ভালো এই এক্সারসাইজটা, কিন্তু আমি এই এক্সারসাইজ থেকে অসম্ভব কিছু বেশি গুরুত্ব দিচ্ছি, এদের রিপোর্টের উপর কিছু নির্ভর করবে
একেবারেই। আর পরের টপিক যাকে নিয়ে, তিনি একদম লেজেন্ড কিংবদন্তি ক্রিকেটার অ্যালান বর্ডার, টেস্ট ক্রিকেটে প্রথমবারের জন্য 11,000 রানের গন্ডি পেরিয়েছেন, তিনি কিন্তু ভালো নেই, 7 বছর ধরে পার্কিনসনসে আক্রান্ত এবং তিনি বেশ আবেগঘন। তিনি বলছেন, আমি 68 ব্যাটিং করছি, আরেকটা 7 রান হলো না, 80 রানও যদি করতে পারি সেটাও অনেক হবে, অবিশ্বাস্য হবে। গৌতম দাস, অ্যালান বর্ডার তিনি কি বলবেন?
আমি অ্যালান বর্ডার এরম স্টেটমেন্ট শুনে খুব আশ্চর্য হয়ে যাচ্ছি। অস্ট্রেলিয়ান ক্রিকেট গ্রেটরা খুব কম বয়সে চলে গেছেন, ডিন জোন্স চলে গেলেন, শেন ওয়ার্ন চলে গেলেন, অ্যান্ড্রু সাইমন্স চলে গেলেন, খুব আশ্চর্য অস্ট্রেলিয়ানরা এত ফিটনেস থেকে এত গুরুত্ব দেয়, এত ফিট থাকেন, এত দৌড়দৌড়ি করেন, এত আউটডোর লাইফের প্রতি এত আসক্ত, তাদের কি করে পরপর এরম হচ্ছে না। ইয়ান চ্যাপেল ক্যান্সার হয়েছে, একটা আন্ডারস্ট্যান্ড ইয়ান চ্যাপেল একটা সার্টেন অ্যামাউন্ট অফ এজ হয়েছে। অ্যালান বর্ডার বলছেন 80 করতে পারবো, পারলে মিরাকল হবে। পার্কিনসন্স কি এতটাই মারাত্মক হয়ে গেল তার ক্ষেত্রে, জানি না। বর্ডারকে তো আমরা কিছুদিন আগেই লাস্ট বর্ডার গাওস্কার ট্রফির সময় তাকে কথা বলতে দেখেছি, খুব দুঃখজনক এই স্টেটমেন্টটা, স্পেশালি আমরা যারা অ্যালান বর্ডারকে দীর্ঘদিন কাভার করেছি। অ্যালান বর্ডার এমন একজন ক্রিকেটার যিনি মানে গাচ্ছি, যিনি জাভেদ মিয়ানের অস্ট্রেলিয়ান সংস্করণ, এবং অ্যালান বর্ডার একমাত্র 92 ওয়ার্ল্ড কাপে দেশের মাঠে অ্যালান বর্ডারকে খুব দুশ্চিন্তাগ্রস্ত হেরে যাওয়া, এরকম অস্ট্রেলিয়া খারাপ খেলছিল, অস্ট্রেলিয়া তার আগে তোমার মনে রাখতে হবে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, দেশের মাঠে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মুকুটটা চলে গেল, বর্ডার সেই সময়ে খুবই আপসেট থাকতেন, খিচিয়ে থাকতেন, মেজাজ খিচিয়ে থাকতো এরকম কথা বলতে গেলে। তারপর অ্যালান বর্ডার নাকি একদিন সম্ভবত পার্থে, আমার এক্স্যাক্টলি জায়গাটা মনে নেই, পার্থ বা সিডনিতে কোথাও একটা হাসপাতালে ঢুকছিলেন, এবং যখন উনি ঢুকছেন উল্টো দিক দিয়ে একজন আসছিলেন, একজন হাসপাতালে চিকিৎসা করি যার একটা হাত নেই, তখন বর্ডারের বোধ হয় মনে হয়েছিল যে আমি এত নিজের সমস্যাটা নিয়ে এত কিছু দুশ্চিন্তাগ্রস্ত, এত কিছু মাথার উপর পৃথিবী নিয়ে বসে আছি, এই মানুষটা তো দিব্যি, তার একটা হাত নেই, সে কিন্তু দিব্যি হাসপাতাল থেকে বেরিয়ে নর্মালি হাঁটছে, তাহলে আমি বা কেন এত বেশি মরোজ হয়ে পড়ব। আবার তিনি স্পিরিট, এই বর্ডারকে আমরা দেখে এসেছি যিনি মরতে মরতেও পাল্টা মার দেওয়ার কথা ভাবেন। তো এই স্টেটমেন্টটা পড়ে খুব খারাপ লাগলো, হয়তো এই বয়সে কোথাও একটা কিছু খারাপ, আমরা সবাই আশা করব যে অ্যালান বর্ডার সুস্থ হয়ে উঠুন এবং অবশ্যই 80 পার করুন, কারণ অ্যালান বর্ডার 67 আউট হয়ে যাবেন এটা কি অ্যালান বর্ডারকে মানায় না
একেবারেই। আমরা প্রত্যেকেই চাইব 80+ যতটা যেতে পারেন, আরো একটা যদি 7 রান হয় তাহলে আমাদের থেকে খুশি আর কেউ হবে না। তবে অ্যালান বর্ডার যিনি প্রথমবার যিনি বিশ্বকাপ জিতিয়েছিলেন অস্ট্রেলিয়াকে, তিনি এই মুহূর্তে ভালো নেই, আমরা অবশ্যই তার শুভকামনা করছি। পরের খবরে যাচ্ছি, পরের খবর অবশ্যই ভারতের গোল্ডেন বয় নীরজ চোপড়াকে নিয়ে। তিনি মানে চোটগ্রস্ত ছিলেন, চোট থেকে ফিরেই আবারও সোনা জিতেছেন, মানে সোনা জেতাটা যেন অভ্যাসে পরিণত করছেন নীরজ চোপড়া। লুথেরিনিক ডায়মন্ড লিগে আবারও শোনা যায় নীরজ চোপড়া।
আমি বলবো যে সমকালীন ভারতে অ্যাথলেটিক্সের সেরা রোল মডেল হয়ে উঠেছেন নীরজ চোপড়া। অভিনব বিন্দ্রা সোনা জিতেছিলেন, অভিনব বিন্দ্রা কিন্তু তারপরে যেটাকে আমরা বলি যে কন্টিনিউটি, সেই কন্টিনিউটিটা সেরমভাবে সামাও তিনি রাখতে পারেন। এটা শুটিংটা একটা ধরে নেওয়া বড় লোকদের খেলা, নীরজ চোপড়া সেদিক থেকে আধুনিক চ্যাম্পিয়ন, ভালো কথা বলেন, তাকে সেটাকে যেটা স্পন্সরের ব্যাকিং আছে, তিনি যথেষ্ট পরপর ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন। নীরজ চোপড়া যদি এরকম রোল মডেল হিসেবে আরো থাকেন, যেরকম ঝুলন গোস্বামীকে দেখে অনেক মহিলা ক্রিকেটার ঝুলনকে রোল মডেল করে এগিয়ে যান, মধ্যবিত্ত ঘরের নিম্নবিত্ত ঘরের। তেমনি নীরজ চোপড়াও একজন, যিনি হয়তো তথাকথিত গ্ল্যামার স্পোর্টে নেই, কিন্তু তাকে দেখে অনেকে হয়তো উদ্বুদ্ধ হতে পারেন। একটা সময় পিটি উষা একটা রোল মডেল ছিলেন, কিন্তু নীরজ চোপড়ার সময়টা অন্য, আরো বেশি করে টেলিভিশন এক্সপোজার আছে, ইউটিউবে তাকে দেখা যায়, খুব ভালো নীরজ চোপড়ার এরকম একটা পারফরমেন্স। তুমি যদি দেখো এখন স্পোর্টসের বাইরে পিভি সিন্ধু বাদ দিলে সেই অর্থে কিন্তু কেউ সেরকম কেউ নেই, জেন্ডার পিএস সময় শেষ হয়ে গেছে, ওরকম কোন টেনিস প্লেয়ার উঠে আসেননি। একমাত্র নীরজ চোপড়াই একমাত্র স্টার পিভি সিন্ধু বাইরে যিনি একটা রীতিমতো সেন্সেশন ফেলতে পারেন। ব্যাডমিন্টনে অবশ্যই লক্ষ্মণ সেন আছেন, কিন্তু সেভাবে জনমানসে হেঁটে গেলে সেলফি তোলার জন্য পিভি সিন্ধু অবশ্যই এবং নীরজ চোপড়া। তো এটা যদি এই কার্ডটা যদি আরো বাড়ে ভালোই তো।
অবশ্যই এভাবে এগিয়ে যাক নীরজ চোপড়া, আরো শোনা আসুক ভারতের ছবিতে, এটুকুই চাইব।
আচ্ছা আমরা কি ফুটবলের কথা বলবো না, লোকাল ফুটবলের?
একেবারে লোকাল ফুটবলের কথা বলবো, ইস্টবেঙ্গলের কথা তো বলতেই হবে। কালকে বোর্ড মিটিং হয়েছে এবং প্রীতি সাহা একটা খবর দিয়েছে আমাদের প্রতিনিধি, সেটা অবশ্যই বলে দেব। যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে যে একজন ইন্ডিয়ান মিডফিল্ডার এবং ডিফেন্ডারকে নিতে আগ্রহী ইস্ট বেঙ্গল। নাম যাদের শোনা আছে তারা হচ্ছেন জয়েশ রানে, হিতেশ শর্মা, এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে মহেশের চুক্তি বৃদ্ধি নিয়ে গতকালের বৈঠকে কোন রকম আলোচনা হয়নি, তবে প্রত্যেকে চাইছেন যে মহেশের এরকম পারফরমেন্স তাই তার চুক্তি বৃদ্ধি করা হোক। ইস্ট বেঙ্গল ফ্যান্সরা এতটুকু মানে এটা অবশ্যই চাইছে, তবে ইস্ট বেঙ্গল টিম খেলতে পারবে বেশ ভালো।
আমার মনে হয় যে ইস্ট বেঙ্গল টিম মোহনবাগানের তুলনায় যথেষ্ট ভালো নয়, এক। দুই হচ্ছে যে কালকে যে বোর্ড মিটিংটা হয়েছে সেটা খুব সিগনিফিকেন্ট একটা ব্যাপার হচ্ছে, সেই মিটিং এ ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষপক্ষ দেবব্রত শর্মা তিনি জানেন, কলকাতায় থেকেও জানেন তিনি, নাকি আমি শুনেছি যে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। আমি তাকে যতদূর দেখেছি ইস্ট বেঙ্গলের চেয়ে অন্য কোনো কাজে ব্যস্ত হওয়া তার পক্ষে সম্ভব নয়, কারণ তার কাছে ওটাই জীবন মরণ থাকে। সুতরাং তিনি যদি মিটিংয়ে না যান, যদি আইসিসির সঙ্গে একটা ভারতীয় বোর্ডের মিটিং হয়, আর আমি দেখলাম সেখানে জয়শা যাননি, তার মানেই হচ্ছে যে আইসিসির সঙ্গে কোথাও একটা সূক্ষ্ম হলেও একটা ফাটল ধরেছে, কিংবা সবকিছু ঠিক নেই। আমার কোথাও মনে হয় যে এখনো বোধ হয় ইস্ট বেঙ্গল এবং ইমামি এই জোটটা এখনো বোধ হয় অতটা মজবুত হয়নি, যদিও ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে কালকে রূপক শাহ সহসচিব তিনি গেছিলেন, সদানন্দ দাস গেছিলেন, কিন্তু শীর্ষকর্তার অনুপস্থিতি থেকে কোথাও মনে হয় যে বোধ হয় যে টিমটা তৈরি হচ্ছে সেটা এখনো বোধ হয় তারা চাইছিলেন না বেটার টিম হোক। এবার সমস্যা হচ্ছে যে একটা বাজেটের সমস্যা, যে টাকাটা বারবার করে আমরা বলছি যে এখন যে টাকাটা লাগে সেটা এমনকি 30-40 কোটি টাকা লস করেও সে টিম বানানো সম্ভব। এখন তোমাকে 50-60 কোটি টাকা কি 70 কোটি টাকা লসের জন্য তৈরি থাকতে হবে, আনলেস তুমি নিজে থেকে এসছো, অত্যন্ত প্যাশন নিয়ে এসো সঞ্জীব গোয়েঙ্কার মতন, সেই টাকাটা খরচ করার লোক পাওয়া ডিফিকাল্ট। তাই ইস্ট বেঙ্গল টিম নিশ্চয়ই গতবারের চেয়ে ভালো হয়েছে, কিন্তু আমি এখনো মনে করি যে কাগজে কলমে মোহনবাগান আরো বেটার টিম, এবং এটা ক্লিয়ারলি এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে যে টাকা বেশি খরচ করবে সে এগিয়ে থাকবে।
একেবারে। তবে এখানে আরেকটা বিষয় যেটা ক্রাউড ফান্ডিং যেটা শুরু করেছে ইস্ট বেঙ্গল, এটা কি কোনোভাবে ইম্প্যাক্ট ফেলবে?
আমি জানি না ক্রাউড ফান্ডিং থেকে কত টাকা এসছে, ক্রাউড ফান্ডিং এ কি পাওয়া গেছে আমার কোনো ধারণা নেই, কিন্তু আমি শুধু এটুকু বলছি যে ইস্ট বেঙ্গল একটা অল্টারনেটিভ জায়গা খুঁজতে পারলে ভালো হতো স্পন্সরশিপের, কিন্তু ভারতীয় ফুটবলে স্পন্সরশিপের অবস্থাটা ক্রিকেটের মতো ভালো নয়, এটা যদি আইপিএল টিম মতো কোনো প্রবলেমই ছিল না, এবং এই পুরনো ঐতিহ্য এগুলো আমাদের কাছে নস্টালজিয়া বাংলার মানুষের কাছে, কিন্তু তুমি যখন বাইরে যাবে তুমি যখন একটা রিয়েলিস্টিক হিসেব নেবে যে গত 5 বছরে কলকাতা শহরে কজন ম্যান সিটি সাপোর্টার বেড়েছে আর কজন ইস্ট বেঙ্গল মোহনবাগান সাপোর্টার বেড়েছে ইয়াংদের মধ্যে, তুমি সেই পরিসংখ্যান দেখলে তো অবাক হয়ে যাবে। মার্কেট রিসার্চ যদি করাও তুমি অবাক হয়ে যাবে দেখলে যে এখানে বসে চেলসি, ম্যানিউ তো আগেও ছিল, বাট ম্যান সিটি সাপোর্টার কি পর্যায়ে বেড়ে গেছে, মার্টিনেজের জন্য অ্যাস্টন ভিলা সাপোর্টার বেড়ে গেছে, যদিও মার্টিনেজ নিয়েই ছেড়ে দেবেন, সেই জন্য বিভিন্ন মেসি যখন যে ক্লাবে খেলেন সেই ক্লাবের সাপোর্টার হয়ে যায় কলকাতা। এই যুগে কলকাতা ফুটবলের একটা টিমের জন্য স্পন্সর পাওয়াটা ভীষণ ভীষণ ডিফিকাল্ট, প্রায় খড়ের গাদায় সুচ খোঁজার মতো, যে ভালো স্পন্সর যে নিজে থেকে লাফিয়ে পড়ে আসবে। তো সেই জন্য জানি না যে এবার টিমটা ইসবল কোচ এবার অনেক বেশি অভিজ্ঞ, কিন্তু দিনেশ শিশু তো কোচ খেলবেন না, তারা তো ইগার্সটি ম্যাচ প্রত্যেকটা ম্যাচে ভারত তিন গোলে জিতবে, ইগার্সটি ম্যাচে এত বড় কোচ, তো ওটা দেখার যে কি দাঁড়ায়। যে কোনো প্রফেশনাল স্পোর্টে স্পোর্টেও একটা ভাগ্যের ব্যাপার থাকে, সেটা ইসবল ক্লাবের ভাগ্য সেটা কাজ করবে কিনা, কিন্তু আমার কাছে কোথাও কালকে দেবব্রত সরকারের অনুপস্থিতিটা কোথাও একটা মনে হয়েছে অভিমানী স্টেটমেন্ট
একেবারে, এবং একটা তাৎপর্যপূর্ণ যথেষ্ট রকম ভাবেই। আরো একটা বিষয় জানিয়ে রাখি, এখনো সম্ভাবনার কথা বলছি, 11 আগস্ট সম্ভবত এই মৌসুমের প্রথম কলকাতা ডার্বি, ডুরান্ড কাপের ডার্বি হতে চলেছে 11 আগস্ট, এখনো সম্ভাবনার কথা বলছি। এবং ইস্টবেঙ্গল মোহনবাগান, একদিকে ইস্টবেঙ্গল অপরদিকে মোহনবাগান সুপার জায়ান্টস, মশাল জলে নাকি সবুজ মেরুন আবিরে রাঙা হয় যুব ভারতী সেটা তো সময় বলবে। তবে আজ এখানেই শেষ করতে হচ্ছে, অনেক ধন্যবাদ প্রথমদা,
ধন্যবাদ,
এখানেই শেষ করছি স্টেডিয়াম বুলেটিন। আর প্রতিদিনের মতো অবশ্যই আপনাদের চোখ থাকবে স্টেডিয়াম বুলেটিনে, এটুকু জানি এটুকু বিশ্বাস রয়েছে। আর স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার তো রয়েছেই ডেইলি হান্ট।
শুনুন পডকাস্ট রাত দিন সাত দিন।